এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণে দুটি সামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলা। এবারে কুদস দিবস ইসরায়েল বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ ও জাগরণের দিবসে পরিণত হবে, সর্বোচ্চ নেতার মন্তব্য। সিরিয়ায় হামলার পর ইরানের পক্ষ থেকে প্রতিশোধের ভয়, সমস্ত কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করল ইহুদিবাদী ইসরায়েল। বান্দরবানে ব্যাংক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং তফসিল ঘোষণার পর পশ্চিমবাংলা সফর করলেন নরেন্দ্র মোদী, নিশীথ প্রামাণিকের পক্ষে কোচবিহারে জনসভা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সালাউদ্দিন ফারুকি জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম নেতা। ইরান তাকে আইএসআইএস বা দায়েশের নেতাদের মতোই মোসাদের সন্ত্রাসী নীতি বাস্তবায়নকারী নেতা বলে মনে করে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের গভর্নরের উপনিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সচিব আলী রেজা মাহরামাতি বুধবার রাতে সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল আদল ওই প্রদেশের রাস্ক এবং চবহার শহরের দুটি সামরিক সদর দপ্তরে হামলার খবর দিয়েছেন। জৈশ আল আদল ইরানে জৈশ আল জুলুম নামে পরিচিত। জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী বুধবার রাতে রাস্ক এবং চবহারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কার্যালয় দখল করার চেষ্টা করে, কিন্তু নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসী ওই গোষ্ঠীর সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ইরানের নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত 16 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের ঘোষণা অনুযায়ী সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়াতে পারে। এই সন্ত্রাসী হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর 11 সদস্যও শহীদ হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় এবারের বিশ্ব কুদস দিবস ইরানি জাতির উৎসাহ উদ্দীপনা এবং এই দিবসের প্রতিবাদ সমাবেশ ও বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতাকামী মুসলিম জাতিগুলোর উপস্থিতি দখলদার ইসরায়েল বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ ও জাগরণের দিবসে পরিণত হবে। গুরুত্বপূর্ণ গাজা ইস্যুটি যেন কোনোভাবেই বিশ্ববাসীর দৃষ্টির বাইরে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী গাজায় ইসরায়েলের গণহত্যা, নারী ও শিশু হত্যা এবং হাসপাতালে বোমা বর্ষণের ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন অপরাধযজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলের এই অপরাধের মাত্রা এত বিশাল ও বিস্তৃত যে এমনকি ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষও ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদে ফেটে পড়েছে। তিনি 6 মাসের যুদ্ধের ফলাফলের প্রতি ইঙ্গিত করে দুটি দিক থেকে ইসরায়েলের ব্যর্থতাকে তুলে ধরেছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রথম ব্যর্থতা ছিল গত 7 অক্টোবর সীমিত সামর্থ্য নিয়ে ফিলিস্তিনিদের পরিচালিত আলাক্সা তুফান অভিযানের ঘটনা, যেখানে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা সারা বিশ্বের কাছে প্রকাশিত হয়ে পড়েছে এবং তাদের এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়, কেননা ইসরায়েল সবসময় নিজেদের গোয়েন্দা নিজেদের গোয়েন্দা সামর্থ্যকে বিশ্বের সেরা হিসেবে তুলে ধরার চেষ্টা চালাত, কিন্তু এখন তাদের মান সম্মান ধুলার সাথে মিশে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের দ্বিতীয় ব্যর্থতা সম্পর্কে বলেছেন, গাজায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল এখন পর্যন্ত তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। ইসরায়েল আমেরিকার সর্বাত্মক সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থন নিয়েও এবং আমেরিকার ভেটো ক্ষমতার অপব্যবহার করেও তেল আবিব একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শত্রুরা চেয়েছিল প্রতিরোধ শক্তিকে, বিশেষ করে হামাসকে পুরোপুরি ধ্বংস করতে, তাদেরকে নিষ্ক্রিয় করতে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলের চাপিয়ে দেওয়া সীমাহীন যন্ত্রণা ও দুর্ভোগ সত্ত্বেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলা প্রসঙ্গে বলেছেন, এই হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের থাপ্পড় খাবে। তিনি গতকাল সন্ধ্যায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরায়েল গাজা যুদ্ধে নিজের পরাজয় ঠেকাতে পারবে না। আয়াতুল্লাহ খামেনেই বলেন, সিরিয়ায় ইহুদিবাদী সরকার যে কাপুরুষোচিত কাজ করেছে তা তার পরাজয় রোধ করবে না, এই অপকর্মের জন্য তাদেরকে চপেটাঘাত খেতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজায় ইহুদিবাদী সরকারের ব্যর্থতা ও পরাজয় অব্যাহত থাকবে এবং এই সরকার পতন ও বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। পরাজয় ও ব্যর্থতার গ্লানি ঢাকতে সিরিয়ায় তারা যে অপরাধ করেছে তা তাদের বাঁচাতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলাক্সা তুফান অভিযান একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, ওই গৌরবময় অভিযানের পর মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের পরিস্থিতি আর আগের মতো থাকবে না। তিনি গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত আল কুদস মিম্বর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেন। আন্তর্জাতিক কুদস দিবসের আগে তেহরান, দামেস্ক, সানা, বৈরুত ও বাগদাদে একযোগে এই অনুষ্ঠান পালিত হয়। রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে ইহুদিবাদী ইসরায়েল বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদীদের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ফিলিস্তিনিদের অগ্রগামী থাকার বিষয়টি ইসরায়েলের অপরাজেয় ভাবমর্যাদার মূলে কুটারাঘাত করেছে এবং এর ফলে বিশ্বের সামনে দখলদার এই শক্তির ভঙ্গুর অবস্থা প্রমাণিত হয়েছে। রাইসি বলেন, এই অন্তঃশাসন্য সরকার রাজনৈতিক অঙ্গনে ও অভ্যন্তরীণভাবে অতীতের যে কোনো সময়ের তুলনায় পতনের কাছাকাছি রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আলাক্সা তুফান অভিযান ইহুদিবাদী ইসরায়েলকে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে, সেই সঙ্গে এর ফলে ফিলিস্তিনে ইহুদিবাদীদের সুদূরপ্রসারী পরিকল্পনার অপূরণীয় ক্ষতি হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব কুদস দিবসের আগে প্রতিরোধ নেতাদের এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেন সাইয়েদ নাসরুল্লাহ। গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি আরও বলেন, আলাক্সা তুফান অভিযান ইসরায়েলের ভিত্তিকে নাড়া দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের পর এখন আর কেউ বৃহত্তর ইসরায়েল প্রকল্পের কথা বলে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাহসিকতা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, গাজাবাসী তাদের অবিচলতা দিয়ে এমন একটি বীরত্বগাথা সৃষ্টি করেছে ইতিহাসে যার নজির মেলা ভার। সব ধরনের চাপ সত্ত্বেও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন, ইরাক ও লেবানন ইসরায়েল বিরোধী যেসব অভিযান চালাচ্ছে তারও প্রশংসা করেন হাসান নাসরুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর কমব্যাট ইউনিটের সমস্ত সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আজ এক বিবৃতির মাধ্যমে এ কথা ঘোষণা করেছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার পর তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এরপর ইসরায়েলের পক্ষ থেকে সমস্ত কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করা হল। একই সাথে ইসরায়েলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দখলদার ইসরায়েলের কর্মকর্তারা জোরালোভাবে আশঙ্কা করছেন যে ইরানের পক্ষ থেকে কঠোর জবাব আসতে পারে, এজন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রিজার্ভ সেনাদেরকেও তলব করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং তেল আবিবের বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স আজ জানিয়েছে যে ইসরায়েলে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলের বাসিন্দারা গুগল ম্যাপ ওয়াজ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এ ব্যাপক বিঘ্নের কথা জানিয়েছে। ইহুদিবাদ ইসরায়েল এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি। আরব লীগের কাউন্সিল ঘোষণা করেছে, মিশর সীমান্তবর্তী ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালানোর যে পরিকল্পনা নিয়েছে তা পুরো আরব জাতীয় নিরাপত্তার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার শরণার্থী ভর্তি শহরটিতে আক্রমণ করার অঙ্গীকার করে আসছেন। সৌদি গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার কায়রোয় 22 জাতির এই সংস্থার বিশেষ জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বান্দরবানের রুমা ও থানসি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িতদের বিচার হবে, কঠোর শাস্তি হবে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। ভারতের লোকসভা ভোটের তফসিল ঘোষণার পর আজ প্রথম পশ্চিমবাংলা সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে জনসভা করছেন তিনি। তার সভা উপলক্ষে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসমাগম হয়। গত মাসেই অবশ্য বাংলায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে মোদী। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে একদল মুসলিম নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মঙ্গলবার সন্ধ্যায় একটি ছোট ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। এতে বাইডেন প্রশাসনে কর্মরত মুসলিম কর্মচারীরা অংশ নেন। হোয়াইট হাউস প্রাথমিকভাবে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জাঁকজমকের সঙ্গে ইফতারের আয়োজন করতে চেয়েছিল, কিন্তু মুসলিম নেতাদের দাওয়াত প্রত্যাখ্যানের কারণে মুসলিম সরকারি কর্মচারীদের জন্য ছোটখাটো এই আয়োজন করে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবার অনুরোধ করেছে। ফিলিস্তিন রাষ্ট্রটি 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা নিয়ে আছে, তবে পূর্ণ সদস্যপদ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির সমান হবে, যার বিরোধিতা করে আসছে ইসরায়েল। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী দূত রিয়াদ মানসুর এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, আজ ফিলিস্তিন রাষ্ট্র এবং ফিলিস্তিনি নেতৃত্বের নির্দেশে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সদস্যপদের আবেদন পুনর্বিবেচনার অনুরোধ করা হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের ইউনিট 8200 গুজব প্রচার, চরিত্রহনন এবং ধর্মীয় রাজনৈতিক সংঘাত বাঁধানো সহ নানা ধরনের ষড়যন্ত্রের বিচিত্র উৎস ও কেন্দ্র হিসেবে কাজ করে আসছে বহু বছর ধরে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েলের ইউনিট 8200 ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি শাখা। এর কর্মীদের কাজ হল মিডিয়াতে প্রচার প্রোপাগান্ডার যুদ্ধ চালানো, গুজব প্রচার, সামাজিক সংঘাত বাঁধানো, আড়ি পেতে তথ্য শোনা ও সাংকেতিক গোপন বার্তার অর্থ বা কোড উন্মোচন করা। এই সংস্থা বা ইউনিট প্রতিষ্ঠা করা হয় 1952 সালে ইসরায়েল প্রতিষ্ঠার 4 বছর পর মার্কিন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। এই ইউনিটের স্থায়ী ঘাঁটি হল তেল আবিবের উত্তরে জিলট শহরে। ইউনিট 8200 ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় ইউনিট। এর বেশিরভাগ সদস্যের বয়স 16 থেকে 18। প্রতিরক্ষা বার্তা নামক সংস্থার তথ্য অনুযায়ী 2003 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল হাই স্কুল পর্যায়ের হাজার হাজার ছাত্রকে এখানে নিয়োগ করেছে। ইউনিট 8200 কর্মী তথা গোয়েন্দা বাহিনীর দায়িত্ব হল ইহুদিবাদী চিন্তাধারার প্রসার ঘটানো, প্রাচ্য ও মুসলিম বিশ্বে প্রভাব সৃষ্টি এবং প্রাচ্যের জাতিগুলো ও মুসলমানদের মধ্যে নানা বিষাক্ত সংস্কৃতি ও চিন্তাভাবনা ছড়িয়ে দেয়া, আদর্শিক মানবীয় ও নৈতিক মূল্যবোধগুলোর উপর নানা আঘাত হানাও এই সংস্থার অন্যতম কাজ। ইসরায়েল একটি সাইবার বাহিনী গঠন করেছে যাতে ভারত ও পাকিস্তান, চীন ও জাপান এবং মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে সংঘাত বাঁধিয়ে দেয়া যায়। আর এসব কাজ করে ইসরায়েল তার সম্প্রসারণবাদী ও আধিপত্যকামী এজেন্ডাগুলোকে আরো শান্তভাবে ধীরে সুস্থে এগিয়ে নিতে চায়। ইউনিট 8200 হাজার হাজার সদস্য এখন বিভিন্ন দেশের ইন্টারনেট ও সামাজিক মিডিয়াগুলোর গ্রাহকের ছদ্মবেশে নানা ধরনের গুজব ছড়ানো, স্বাধীন দেশগুলোর স্বাধীন চেতা নেতাদের চরিত্রহনন এবং ধর্মীয় রাজনৈতিক সংঘাত সহ নানা ধরনের সংঘাত বাঁধানোর কাজে সক্রিয়। ইসরায়েলের বিরোধী দেশগুলোতে সাইবার হামলার জন্য নানা ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার তৈরি ও সেসবের প্রয়োগ ঘটানো ইউনিট 8200 অন্যতম কাজ। যেমন ইসলামী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে নৈরাজ্য বাঁধাতে ইসরায়েল স্টুক্সনেট নামক ভাইরাস প্রয়োগের চেষ্টা করেছিল। কিছুকাল আগে ইহুদিবাদী সূত্রগুলো উদ্ধৃতি দিয়ে দৈনিক রাই আল ইয়াওম জানিয়েছিল, ইউনিট 8200 ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধে ইসলামী ইরানকে তাদের সবচেয়ে বড় শত্রু ও প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। এসব সূত্রের বর্ণনা অনুযায়ী ইউনিট 8200 অনেক সেনা ফার্সি ভাষা সহ বিভিন্ন ভাষায় দক্ষ। সাইবার স্পেস বা ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোর পরিবেশকে ইরানের বিরুদ্ধে বিষিয়ে তুলতে এই ইউনিটের সদস্যদের প্রাইমারি স্কুল থেকেই ফার্সি ভাষা শেখানো হয়। এই গ্রুপের কোনো কোনো সদস্য লেখক হিসেবে এমন সব লেখা বা পোস্ট প্রচার করেন এবং মিডিয়ার জগতে প্রচারের ঝড় তোলার চেষ্টা করেন যাতে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের উপনিবেশবাদ বিরোধী মতামতগুলো বিশ্বে দুর্বল হয়ে পড়ে। ইসরায়েলের ইউনিট 8200 সদস্যরা গোয়েন্দা তৎপরতা চালানোর উদ্দেশ্যে বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের কাজেও জড়িত। পশ্চিম এশিয়ার নানা গুপ্ত হত্যা বা সন্ত্রাসী হত্যাকাণ্ডের দিক নির্দেশনা দিয়েছে এই ইউনিটের সেনারা। 2010 সালে নিউ ইয়র্ক টাইমস সিরিয়ায় এই ইউনিটের অভিযানের বিষয়ে খবর দিয়েছিল একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে। ওই পত্রিকার তথ্য অনুযায়ী 2007 সালে ইউনিট 8200 সিরিয়ার দেইর আজ-জুর অঞ্চলে অবস্থিত পরমাণু স্থাপনার উপর হামলা চালাতে প্রয়োজনীয় নানা তথ্য ইসরায়েলি বিমান বাহিনীকে সরবরাহ করেছিল। ইউনিট 8200 পশ্চিম এশিয়া ও আশপাশের অঞ্চলে নানা সন্ত্রাসী অভিযান পরিচালনার কাজে ড্রোন ব্যবহার করে থাকে। এই ইউনিটের অনুপস্থিতিতে অধিকৃত ফিলিস্তিনে কোনো গোয়েন্দা অভিযান চালানো হয় না এবং এই অঞ্চলের বাইরেও ইসরায়েলের যে কোনো অভিযান এই ইউনিটের গোয়েন্দা সহায়তা নিয়ে থাকে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এবারে কুদস দিবস ইসরায়েল বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ ও জাগরণের দিবসে পরিণত হবে সর্বোচ্চ নেতার মন্তব্য। সিরিয়ায় হামলার পর ইরানের পক্ষ থেকে প্রতিশোধের ভয় সমস্ত কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করল ইহুদিবাদী ইসরায়েল। বান্দরবানে ব্যাংক লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তফসিল ঘোষণার পর পশ্চিমবাংলা সফর করলেন নরেন্দ্র মোদী, নিশীথ প্রামাণিকের পক্ষে কোচবিহারে জনসভা। এবারে আরও কিছু খবর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে বলেছেন দখলদার সেনারা গাজা উপত্যকায় আন্তর্জাতিক যে সাহায্যকর্মীদের হত্যা করেছে সে ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতিক্রিয়া অপর্যাপ্ত এবং অগ্রহণযোগ্য। গতকাল কাতার সফরের সময় এই মন্তব্য করেন তিনি। সানচেজ বলেন, দুঃখজনক এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা চায় বিশ্ববাসী। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষদের খাদ্য সহায়তা দিতে যাওয়া আন্তর্জাতিক ত্রাণকর্মীদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার ২৪তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইমানকে জোরদার করা তথা ধর্মবিশ্বাসকে বদ্ধমূল করা রোজাসহ যে কোনো ইবাদতের অন্যতম লক্ষ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম বলেছেন, বদ্ধমূল ধর্মবিশ্বাস বা ইয়াকিনের অধিকারের চিহ্ন ছয়টি। এক, আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ইমান আনা। দুই, ইয়াকিন রাখা যে মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা। তিন, ইয়াকিন রাখা যে কিয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা। চার, ইয়াকিন রাখা যে বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা। পাঁচ, ইয়াকিন রাখা যে জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা। এবং ছয়, ইয়াকিন রাখা যে হিসাব নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব নিকাশ করা। নামাজ, রোজা ও ইবাদতের লক্ষ্য হল নিষ্ঠাবান হওয়া। মহানবী বলেছেন, নিষ্ঠাবানের নিদর্শন চারটি। এক, তার অন্তর বিশুদ্ধ। দুই, তার অঙ্গ প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে। তিন, তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে। চার, অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে।
দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত থাকা, সংযম বা রোজাসহ নানা ইবাদতের অন্যতম লক্ষ্য। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ত্যাগের চিহ্ন দশটি। এক, হারামগুলোর প্রতি নিষ্পৃহ থাকা। দুই, নিজ প্রবৃত্তিকে সংযত রাখা। তিন, তার প্রতিপালকের তথা আল্লাহর নির্ধারিত ফরজগুলো পালন করা। চার, যদি কৃতদাস হয় তাহলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয় তাহলে সে হয় ভালো একজন মনিব। পাঁচ, গোঁড়া ও বর্ণবাদী নয়। ছয়, বিদ্বেষী নয়। সাত, খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে। আট, যে তার ক্ষতি করে তার সে কল্যাণ করে। নয়, তার উপর যে অত্যাচার করে তাকে ক্ষমা করে। এবং দশ, আল্লাহর অধিকার পালনে বিনত থাকে।
আমরা সবাই পুণ্যবান হতে চাই, কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। রোজাসহ সব ইবাদতের অন্যতম লক্ষ্য পুণ্যবান হওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুণ্যবানের চিহ্ন 10টি। 1. আল্লাহর জন্য ভালোবাসে। 2. আল্লাহর জন্য শত্রুতা করে। 3. আল্লাহর জন্য কারো সহযোগী হয়। 4. আল্লাহর জন্য কারো থেকে বিচ্ছিন্ন হয়। 5. আল্লাহর জন্য রাগান্বিত হয়। 6. আল্লাহর জন্য খুশি হয়। 7. আল্লাহর জন্য কাজ করে। 8. আল্লাহর সন্ধান করে। 9. আল্লাহর প্রতি বিনয়ী থাকে ভীত সন্ত্রস্ত অবস্থায়, পবিত্র নিষ্ঠাবান, লজ্জিত ও সতর্ক। এবং 10. আল্লাহর জন্য সদাচার করে। আমরা সবাই খোদাভীরু বা পরহেজগার হতে চাই। রোজা সহ সব ইবাদতের অন্যতম বড় উদ্দেশ্য হল এটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরহেজগারের চিহ্ন 6টি। 1. আল্লাহকে ভয় করে। 2. তাঁর ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে। 3 ও 4. সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে সচক্ষে দেখছে। 5. দুনিয়াকে গুরুত্ব দেয় না। 6. দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজার গুরুত্ব, গরম আবহাওয়ায় অর্থাৎ গ্রীষ্মকালে রোজা রাখা জিহাদ সমতুল্য, আত্মার রোজা। হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেছেন, পার্থিব আমোদ প্রমোদ ও ভোগ বিলাস থেকে আত্মার রোজা অর্থাৎ বিরত থাকা হচ্ছে সবচেয়ে উপকারী রোজা।
মহান আল্লাহ পবিত্র মেরাজে বিশ্বনবীকে বলেছেন, তুমি কি জানো ক্ষুধা, নিরাপত্তা ও একাকিত্ব বা নির্জনতার আনন্দ ও সুফলগুলো কি কি? মহানবী বললেন, হে আমার প্রভু, ক্ষুধার সুফলগুলো কি? মহান আল্লাহ বললেন, প্রজ্ঞা, আত্মা ও হৃদয়ের সুরক্ষা, আমার নৈকট্য, আমার জন্য স্থায়ী অনুতাপ, জনগণের মধ্যে সচেতন ও বুদ্ধিমান থাকা, সত্যভাষী হওয়া, কষ্টের প্রতি পরোয়াহীন ও স্বাচ্ছন্দ্য জীবন। উত্তম চরিত্র গঠন রোজার অন্যতম উদ্দেশ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপদেশমূলক ভাষণে বলেছেন, প্রত্যেক জিনিসেরই মর্যাদা থাকে, আর সবার মর্যাদা হল কিবলামুখী হওয়া। যে ব্যক্তি সবার চেয়ে প্রিয় হতে চায় তার উচিত আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি চায় সবচেয়ে শক্তিশালী হতে তার উচিত আল্লাহর উপর ভরসা করা। আর যে ব্যক্তি চায় সবচেয়ে ক্ষমতাবান হতে তার উচিত নিজের কাছে যা আছে তার চেয়ে আল্লাহর কাছে যা আছে তার উপর বেশি নির্ভর করা। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলাল্লাহ। তিনি বললেন,
যে ব্যক্তি একা বসবাস করে আর আগন্তুককে বাধা দেয় ও নিজ কৃতদাসকে চাবুক মারে, তোমাদেরকে কি তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা বলবো? সবাই বলল, অবশ্যই হে রাসূলাল্লাহ। তিনি বললেন, যে বিচ্যুতিকে ক্ষমা করে না এবং অজুহাতকে মেনে নেয় না। তিনি আবারও বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলাল্লাহ। তিনি বললেন, যার কাছ থেকে ভালোর আশা নেই আর যার অনিষ্টতা থেকেও নিস্তার নেই। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন, তার চেয়েও নিকৃষ্ট লোকের কথা কি তোমাদেরকে বলবো না? সবাই বলল, অবশ্যই হে রাসূলাল্লাহ। তিনি বললেন, যে মানুষের সাথে শত্রুতা করে আর মানুষও তার সাথে শত্রুতা করে। বিদায়ের সময় ঘনিয়ে এলো।
তো শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন অর্থসহ ২৪তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ তোমার কাছে ওইসব আবেদন করছি যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারে আনুগত্য করার এবং তোমার নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক দাও, হে প্রার্থীদের প্রতি দানশীল।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিহি মা ইউরজি ওয়া আউযু বিকা মিম্মা ইউযি ওয়া আসআলুকা তাওফীকা ফিহি লা নুতিয়া ওয়া লা আসিয়া
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা আন্তর্জাতিক শিশু সনদ নিয়ে আলোচনার পাশাপাশি শিশুকাল শুরুর সময় নিয়ে নানা মত তুলে ধরেছি। আজ আমরা ইসলাম ধর্মে শিশু অধিকার নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। ইসলাম ও শিশু অধিকারের উপর অপরিসীম গুরুত্ব দেয়া হয়েছে। সমাজ ও রাষ্ট্রে সুসন্তান উপহার দেওয়ার তাগিদ দেয়া হয়েছে। এ কারণে ভালো ও ধার্মিক সন্তান পেতে হলে কি করা উচিত তা নিয়ে পবিত্র ইসলাম ধর্মে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, সুসন্তানের অধিকারী হওয়ার চেষ্টা শুরু করতে হবে বিয়ের আগে থেকেই। একজন নারী ও পুরুষ যদি সুসন্তান পেতে চায় তাহলে তাকে প্রথমেই ভালো ও ধার্মিক জীবনসঙ্গী বেছে নিতে হবে। ইসলামের সব মাজহাবেই এ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। স্বামী বা স্ত্রী নির্বাচনে সতর্কতার উপর বারবার গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে নতুন দম্পতি যাতে পৃথিবীকে সুসন্তান উপহার দিতে পারে। ইসলাম ধর্মে বিয়ের বিধান রাখার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান। শুধু সন্তান জন্মদানই যথেষ্ট নয়, সেই সন্তানকে সৎ ও ধার্মিক হিসেবে গড়ে তুলতে হবে।
ধর্মীয় দৃষ্টিতে মায়ের গর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই সেখানে নতুন প্রাণ সঞ্চারিত হয়। এ কারণে ধর্মে ভ্রূণ সংক্রান্ত নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। নবী বংশের অন্যতম সদস্য ইমাম কাজেম আলাইহিসসালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কোনো নারী যদি গর্ভপাতের উদ্দেশ্যে ওষুধ খান এবং গর্ভপাত ঘটান তাহলে তা গ্রহণযোগ্য কিনা। উত্তরে তিনি বলেছেন, কারোরই এ ধরনের অধিকার নেই। ইমাম বাকির আলাইহিসসালাম এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেছেন, কোনো নারী যদি ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটান এবং সেই গর্ভজাত সন্তানের হাড়ের উপর যদি মাংস গজিয়ে থাকে তাহলে এর জন্য রক্তমূল্য পরিশোধ করতে হবে। স্বামীকে না জানিয়ে
এ কাজ করে থাকলে সন্তানের বাবা হিসেবে ওই নারীর স্বামী রক্তমূল্য পাবেন। রক্তমূল্যের কোনো অংশই ওই নারীর জন্য প্রযোজ্য হবে না, কারণ তিনি হচ্ছেন গর্ভের সন্তানের হত্যাকারী। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামও গর্ভপাতকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করে রক্তমূল্য পরিশোধের কথা বলেছেন।
ইসলাম ধর্মে গর্ভে থাকা অবস্থাতেই একটি মানব সন্তান বিভিন্ন ধরনের অধিকারের আওতায় আসে এবং এ অধিকার লঙ্ঘিত হলে এর জন্য শাস্তির কথা বলা হয়েছে। গর্ভপাতের কারণে রক্তমূল্য পরিশোধের নির্দেশ এ ধরনেরই একটি বিধান। ইসলামী দণ্ডবিধিগুলোতে বলা হয়েছে, কোনো গর্ভবতী নারী যদি এমন শাস্তির আওতায় পড়েন যা তার ভ্রূণ বা গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলতে পারে, তাহলে ওই নারীর শাস্তির শুরুর সময় পিছিয়ে দিতে হবে। নারী যদি অবৈধভাবে সন্তানের অধিকারী হয়ে থাকে তাহলেও তাকে শাস্তি দেয়া যাবে না, কারণ অপরাধী হচ্ছে ওই নারী। তার গর্ভে যে মানব সন্তান রয়েছে সে কোনো অপরাধ করেনি, ওই নারীর কারণে সন্তানের ক্ষতি করা যাবে না। কাজেই ইসলাম ধর্মে একটি মানব সন্তান ভ্রূণ অবস্থাতেই আলাদা একজন মানুষ হিসেবে আইনি অধিকার লাভ করে। এই অধিকার এমন যে গর্ভে ধারণকারী মা নিজেও ওই সন্তানের কোনো ক্ষতি করার অধিকার রাখে না। ঐশী আইন অনুযায়ী গর্ভে অস্তিত্ব লাভ করার পর থেকেই একজন মানব সন্তানের শিশুকাল শুরু হয়।
এতক্ষণ ইসলামের দৃষ্টিতে মানব সন্তানের শিশুকাল শুরুর সময় নিয়ে আলোচনা করছিলাম আমরা। এবার ইসলামের দৃষ্টিতে শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলব। শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলতে গেলে কোরআনের এ সংক্রান্ত তিনটি শব্দ আলোচনায় আসে। এগুলো হলো হুলুম, নিকাহ ও আসাদ। পবিত্র কোরআনের সুরা নূরের 58 ও 59 নম্বর আয়াতে শিশুকালের সমাপ্তি হিসেবে হুলুম পরিভাষাটি ব্যবহার করা হয়েছে। 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা। এখানে বলা হয়েছে, তোমাদের শিশুরা বয়প্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মতো সবসময় অনুমতি প্রার্থনা করে। এই আয়াতে হুলুম শব্দটি বয়প্রাপ্তির রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শব্দের মাধ্যমে এমন একটি বয়সের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন থেকে শিশুর মধ্যে যৌন অনুভূতি কাজ করে এবং শিশুর মধ্যে এ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটে।
সূরা নিসার 6 নম্বর আয়াতে এসেছে, হাত্তা ইজা বালাগুন নিকা। এই আয়াতে বিয়ের তথা পরিবার গঠনের যোগ্য হওয়ার পর এতিমদের সম্পদ তাদের কাছে হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মুফাসসিরদের মতে এখানে বালাগুন নিকা পরিভাষার মাধ্যমে বয়প্রাপ্তিকে বোঝানো হয়েছে। তবে সূরা নূরের 59 নম্বর আয়াতে যে বয়প্রাপ্তির কথা বলা হয়েছে সেটার সঙ্গে সূরা নিসার 6 নম্বর আয়াতের বয়প্রাপ্তির কিছুটা পার্থক্য রয়েছে। সূরা নিসায় বালাগুন নিকা বলতে বোঝানো হচ্ছে শিশুকে এমন পর্যায়ে পৌঁছাতে হবে যে তার মধ্যে যৌন অনুভূতির পাশাপাশি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিবার গঠনের সামাজিক সক্ষমতা থাকতে হবে।
অন্যভাবে বলা যায়, একজন মেয়ে বা ছেলে কেবল তখনই বিয়ে তথা পরিবার গঠনের যোগ্য হয় যখন সে নিজেই পরিবার গঠনের সামাজিক সক্ষমতা অর্জন করে ও চিন্তাগত দিক থেকেও পরিবার গঠনের পর্যায়ে পৌঁছায় এবং একটি পরিবার পরিচালনা করতে পারে। কাজেই বালাগুন নিকাহ পরিভাষার মাধ্যমে শুধু যৌন সক্ষমতা অর্জনকে বোঝানো হয়নি, যেমনটি হুলুম পরিভাষার মাধ্যমে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ ও পরিভাষা প্রয়োগের মাধ্যমে বিশেষ অর্থ বোঝানো হয়েছে। ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন অর্থের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসরের শেষ দিকে আমরা বলেছি কোরআনের বিভিন্ন আয়াতে হুলুম, নিকাহ ও আসাদ পরিভাষা দিয়ে বয়প্রাপ্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। হুলুম ও নিকাহ শব্দের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী আসরে আসাদ শব্দের ব্যবহার নিয়ে কথা বলবো। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাদের।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয় জানা এবং মানা। বিশেষ করে একটি সুস্থ পরিবার কী করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কী কী কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। গত আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেছি, আজকের আসরেও তারই ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করব। সুস্থ পরিবারের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
মানুষের শারীরিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি দিক হল খাদ্য ও পুষ্টি। শরীরের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা পূরণ করে এই খাদ্য এবং তার পুষ্টিগুণ। পুষ্টিহীনতার কারণেই মানুষ বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সে কারণেই সবার উচিত খাবারের সুচিন্তিত একটি পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজনে একটি খাদ্য সূচি তৈরি করে নেওয়া ভালো। আজকাল অবশ্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে জন সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরেও আরও বেশি জ্ঞান এবং যথাযথ অনুশীলনের প্রয়োজন রয়েছে। কেননা জেনে শুনেও ক্ষতিকর বহু খাবার মানুষ এখনও নির্দ্বিধায় গ্রহণ করে থাকে।
সর্বসাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে এখনও বয়স্কদের মধ্যে শতকরা 45% স্থূলতা ও অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। বয়স্ক বলতে বোঝানো হয়েছে 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের লোকজন। দুঃখজনকভাবে শিশুদের মধ্যেও বিরাট সংখ্যক প্রয়োজনীয় ওজনের তুলনায় অনেক বেশি মোটা এবং অনেক বেশি ওজন সমস্যায় ভুগছে। এর কারণ হল শারীরিক অনুশীলনবিহীন জীবনযাপন পদ্ধতি। আগেকার দিনে এই সমস্যাটা এতটা ব্যাপক ছিল না, কারণ তখন শারীরিকভাবে পরিশ্রম করার প্রবণতা এখনকার তুলনায় বেশি ছিল। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর।
বলছিলাম, 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের মানুষের মধ্যে রোগ ব্যাধি বৃদ্ধির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর কিছু কারণের কথা আমরা বলেছি। অন্যান্য কারণের মধ্যে রয়েছে তেলে ভাজা খাবার গ্রহণের পরিমাণ বৃদ্ধি, লবণযুক্ত খাবার গ্রহণ, ফ্রোজেন খাবার খাওয়া, বিচিত্র ক্যানের খাবার, চিনিযুক্ত খাবার গ্রহণের মাত্রা বৃদ্ধি, পাস্তরিত ও রেডিমেড খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাওয়া, অপ্রাকৃতিক জুস, চর্বিপূর্ণ গোশতের তৈরি খাবার সহ আরও বিচিত্র খাবার খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি হ্রাস পেয়ে গেছে। আর এই রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অর্থাৎ পরিপূর্ণ সুস্থতা অর্জনের উপায় হল পুষ্টি সংক্রান্ত সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনার মধ্যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা খাদ্য সূচি থাকা উচিত, যার মধ্যে থাকবে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ পদার্থ, পানি এবং ফাইবার গ্রহণের সঠিক মাত্রা ও পরিমাণ। কায়িক বৃদ্ধি, শরীরের যথার্থ কার্যক্ষমতা ও উন্নয়নের স্বার্থে এই খাদ্য উপাদানের সঠিক মাত্রা ও পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এইসব উপাদান যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে এবং আমরা যদি সঠিকভাবে তা গ্রহণ করি, তাহলে বলা যেতে পারে আমাদের খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ এবং সঠিক।
খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ হলে তার লক্ষণ ফুটে উঠবে আমাদের দেহে, যেমন বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মধ্যে মিল থাকবে, স্কিন ও চুল তরতাজা ও সতেজ থাকবে, নখ থাকবে নিরোগ এবং গোলাপী রঙের, চোখগুলো হয়ে উঠবে প্রখর দৃষ্টিসম্পন্ন ও অনুসন্ধানী, ক্ষুধা থাকবে, বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত্র থাকবে পরিষ্কার, বুদ্ধি ও উপলব্ধি থাকবে পরিপূর্ণ, প্রতিক্রিয়া থাকবে দৃঢ় আর ব্যক্তিত্ব থাকবে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ। তবে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল যে কয় প্রকারের খাবারের কথা আমরা বলেছি সেগুলো কিভাবে এবং কি পরিমাণ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়টি ব্যক্তির দৈহিক ও মানসিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলে।
উদাহরণস্বরূপ বলা যায়, পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন যে চাহিদার চেয়ে বেশি পরিমাণ গোশত কিংবা গোশতযুক্ত খাবার খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। আবার সিরিয়াল জাতীয় খাবার যাতে ভিটামিন বি থাকে কম খেলে পাগলামি কিংবা মেজাজ খারাপের মতো মানসিক রোগ দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই মনে করছেন উচ্চ রক্তচাপ বৃদ্ধি, মোটা হয়ে যাওয়া, হার্টের রোগ ইত্যাদি অনেকটাই জেনেটিক বা বংশানুক্রমিক। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যথাযথ খাদ্যাভ্যাসের মাধ্যমে বংশানুক্রমিক রোগগুলোকে প্রতিহত করা সম্ভব কিংবা একটু বেশি বয়সে নিয়ে যাওয়া সম্ভব। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, বিচিত্র ক্যান্সার ইত্যাদি পুষ্টিকর খাবারের মাধ্যমে প্রতিহত করা যায় বলে মনে করেন তারা।
পুষ্টিক জ্ঞান তাই খুব জরুরি। যে কয় প্রকারের খাবার আমাদের দৈনন্দিন গ্রহণ করা উচিত সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে। লবণ কম খেতে হবে, চিনি বা শর্করাযুক্ত খাবারের পরিমাণ কমাতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফল ফলাদি ও দানাদার শস্য বেশি বেশি খেতে হবে, সিরিয়াল এবং ফাইবারযুক্ত রুটি খেতে হবে, সর্বোপরি শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। তাহলেই পরিবারে রোগ ব্যাধির পরিমাণ কমে আসবে এবং বৃদ্ধি পাবে সুস্থতা ও সবলতা। আর এই সুস্থতা ও সবলতাই একটি পরিবার ও সমাজের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সুবিধা ও সাফল্যের অন্যতম কারণ। আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন হয়ে উঠতে পারি সেই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
যারা আমাদের দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
Tehran-ը խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։